সব যুগেই মানুষ বিস্ময় প্রকাশ করে আসছে বিশ্ব কিভাবে সৃষ্টি হয়েছে, কি এর পরিণতি এবং এর শৃঙ্খলা ও ভারসাম্যের বিধান কিভাবে রক্ষিত হয়েছে। এইসব বিষয় চিন্তা করে মানুষ বিস্ময়ে অভিভূত হয়। যুগের পর যুগ ধরে বিজ্ঞানী ও চিন্তাবিদগণ এ বিষয়ে ব্যাপক অনুসন্ধান চালিয়েছেন এবং তারা অনেক মতবাদ উপস্থাপন করেছেন। বর্তমানে যে মতবাদ চালু আছে তা উনিশ শতকের। ওই মতবাদ হল, এ বিশ্ব হল বস্তুর সমষ্টি এবং এর আকার অসীম, এর অস্তিত্ব অনাদিকাল থেকে এবং এ বিশ্ব চিরকাল অব্যাহত থাকবে। বস্তুবাদী দর্শনে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করা হয়েছে। তারা একথা স্বীকার করে যে বিশ্বের যেমন শুরু নেই তেমনি এর শেষও নেই। বস্তুবাদ এমন একটি পদ্ধতি যেখানে চিন্তা করা হয় যে বস্তুই হল একমাত্র অস্তিত্ব এবং বস্তু ছাড়া সেখানে আর কোনো কিছুর অস্তিত্ব নেই। এই চিন্তাধারার মূল সূত্র উঠে আসে প্রাচীন গ্রিস থেকে। ঊনবিংশ শতকে ওই মতবাদ ব্যাপকভাবে গৃহীত হয়। এই মতবাদ ক্রমে প্রসিদ্ধ হয়ে ওঠে এবং তা কার্ল মার্ক্সের দ্বান্দ্বিক বস্তুবাদের রূপ লাভ করে। বস্তুবাদীরা তাদের নাস্তিক দর্শনে অসীম বিশ্ব মডেলকে গুরুত্বপূর্ণ মূল সূত্র হিসেবে গণ্য করে। দৃষ্টান্ত হিসেবে বস্তুবাদী দার্শনিক জর্জ পুলিৎজারের কথা বলা যায়। তিনি তার প্রিন্সিপালস অফ ফান্ডামেন্টাল ফিলোসফি গ্রন্থে দাবি করেন যে এ বিশ্ব সৃষ্ট বস্তু নয়। তিনি বলেন, যদি তা সৃষ্টি করা হতো তাহলে তা সৃষ্টি করতে হতো স্রষ্টাকে এবং শূন্য থেকেই তা সৃষ্টি করতে হতো। পুলিৎজার দাবি করেন যে বিশ্বকে সৃষ্টি করা হয়েছে শূন্য থেকে। তিনি উনিশ শতকের স্থিতিশীল বিশ্বের মডেলের ধারণার উপর ভিত্তি করে বিজ্ঞানের দাবিকে অস্বীকার করেন। যা হোক, বিশ্ব থেকে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি হয়েছে এবং এর ফলে বস্তুবাদের প্রাচীন ধ্যান ধারণা বাতিল হয়ে গিয়েছে। দেখা গিয়েছে বস্তুবাদীদের ধারণা অনুযায়ী বিশ্ব স্থিতিশীল বা নিশ্চল নয়, বরং তা ক্রমাগতভাবে প্রসারিত হচ্ছে। তদুপরি বিভিন্ন ধরনের পর্যবেক্ষণ ও হিসেবের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে বিশ্ব সৃষ্টির একটা শুরু ছিল এবং শূন্য থেকে তা সৃষ্টি হয় একটা বিরাট বিস্ফোরণের ফলে। বর্তমানে গোটা বিজ্ঞান জগৎ এই বিস্ফোরণের কথা স্বীকার করে আর গুরুত্বপূর্ণ এই আবিষ্কার সম্ভব হয়েছে একের পর এক পর্যবেক্ষণ ও প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে। ১৯২৯ সালে ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন পর্যবেক্ষণ কেন্দ্রের তৎকালীন মার্কিন নভোচারী এডওয়ার্ড হাবল জ্যোতির্বিদ্যার ইতিহাসে একটা বড় ধরনের আবিষ্কার করেন। একটা প্রকাণ্ড টেলিস্কোপের মাধ্যমে নক্ষত্রের গতিবিধি পর্যবেক্ষণ করার সময় তিনি দেখতে পান যে দূরত্ব অনুযায়ী নক্ষত্র থেকে লালচে ধরনের আলো উচ্চারিত হচ্ছে। এর অর্থ হল নক্ষত্রগুলো আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ পদার্থবিদ্যার স্বীকৃত নিয়ম অনুযায়ী পর্যবেক্ষণ কেন্দ্রের দিকে ধাবিত আলোর আভা বেগুনি রং ধারণ করে আর পর্যবেক্ষণ কেন্দ্র থেকে দূরে সরে যাওয়া প্রসারিত আলোর আভা ধারণ করে লাল রং। হাবলের পর্যবেক্ষণের সময় নক্ষত্রের আলো লাল বলে মনে হয়। এর অর্থ হল নক্ষত্র ক্রমাগত আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। অনেক আগে হাবল আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেন। তিনি বের করেন নক্ষত্র ও নক্ষত্রমণ্ডলী বা ছায়াপথ শুধু আমাদের কাছ থেকেই দূরে সরে যাচ্ছে না, বরং তারা পরস্পরের কাছ থেকেও দূরে সরে যাচ্ছে। এ থেকে স্থির সিদ্ধান্তে আসা যায় যে বিশ্বের সব কিছুই পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ বিশ্ব প্রতিনিয়তই প্রসারিত হচ্ছে। আরো ভালোভাবে বোঝার জন্য একটা ফোলানো বেলুনের উপরিভাগের কথা চিন্তা করুন। বেলুনের উপরে দুটি বিন্দুর কথা ভাবুন। বেলুন আরো ফোলানো হলে বিন্দু দুটোর দূরত্ব আরো বেড়ে যাবে। মহাশূন্যের সব বস্তু পরস্পরের কাছ থেকে দূরে সরে যায়, কারণ বিশ্ব সবসময় প্রসারিত হচ্ছে এবং এ কথাটা তাত্ত্বিকভাবে অনেক আগেই আবিষ্কৃত হয়েছে। বিশ্ব থেকে সবচেয়ে বড় বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন তাত্ত্বিক পদার্থশাস্ত্রে যথার্থ হিসাব করে সিদ্ধান্ত নেন যে বিশ্ব স্থিতিশীল থাকতে পারে না। তাঁর সময়ে বিশ্বের স্থিতিশীল অবস্থা নিয়ে ব্যাপকভাবে স্বীকৃত মতবাদ সম্পর্কে যে মতভেদ ছিল সে ব্যাপারে তিনি তার সাম্প্রতিক আবিষ্কার নিয়ে সন্তুষ্ট থাকেন। পরে আইনস্টাইন তার নিজের কাজকে গণ্য করেন মারাত্মক ভুল বলে। মহাবিশ্বের প্রসারণ বলতে কি বোঝায়? বিশ্বের প্রসারণ বলতে বোঝায় বিশ্ব যদি সময়ের পেছনের দিকে যাত্রা করে তাহলে প্রমাণিত হয় যে একটা নির্দিষ্ট সময় থেকে বিশ্বের সৃষ্টি হয়েছে। হিসাব করার পর দেখা যায় যে এই নির্দিষ্ট সময় হল বিশ্বের সব বস্তুর সমষ্টি এবং তা শুরু হয়েছে শূন্য থেকে, অসীম ঘনত্ব থেকে। বিশ্ব শুরু হয়েছে শূন্য স্তর থেকে নির্দিষ্ট সময়ে বিস্ফোরণের ফলে। প্রকাণ্ড ওই বিস্ফোরণ হল বিশ্বের শুরু এবং তাকে বলা হয় বিগ ব্যাং। এ থেকে যে মতবাদ শুরু হয়েছে তা ওই নামেই পরিচিত। উল্লেখ করা যেতে পারে যে শূন্য হল তাত্ত্বিক প্রকাশ যা বর্ণনামূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। কিছুই না বা শূন্যের ধারণাকে বিজ্ঞান প্রকাশ করে এই শূন্য কথার মাধ্যমে। মানুষের চিন্তা চেতনার যা বাইরে তা বিজ্ঞান এই শূন্য স্তর ধারণে প্রকাশ করে। শূন্য স্তরের অর্থ হল কিছুই নেই। সত্য কথা হল কোন স্তরই কিছুই নেই এর প্রকাশ সমার্থক নয়। প্রথমত বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য অবস্থা থেকে, অন্য কথায় বিশ্বকে সৃষ্টি করা হয়েছে। বিশ শতকে পৌঁছে আধুনিক বিজ্ঞান যে বিষয় আবিষ্কার করেছে তা 1400 বছরেরও আগেই কোরআনে বর্ণনা করা হয়েছে। তিনি হলেন আকাশ ও পৃথিবীর স্রষ্টা। বিগ ব্যাং মতবাদে বলা হয় যে প্রথমে বিশ্বের সব বস্তু ছিল একক একটি বস্তু এবং পরে তা বিভক্ত হয়ে যায়। বিগ ব্যাং মতবাদে যে কথা বলা হয়েছে তা 1400 বছরেরও আগে কোরআনে বলা হয়েছে। ওই সময় বিশ্ব সম্পর্কে মানুষের জ্ঞান ছিল খুবই সীমিত। অবিশ্বাসীদের ধারণায় আকাশ ও পৃথিবী ছিল এক এবং পরে তা বিভক্ত করা হয়েছে। এর অর্থ হল একটা একক বস্তু থেকে বিগ ব্যাং মতবাদ অনুযায়ী সব কিছু সৃষ্টি করা হয়েছে এবং পরে তা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে বিশ্বের বর্তমান আকার ধারণ করেছে। বিশ্ব যে প্রসারিত হচ্ছে তার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হল বিশ্ব সৃষ্টি হয় অনস্তিত্ব থেকে। বিশ শতকের আগে বিজ্ঞান এ তথ্য আবিষ্কার করতে না পারলেও এই বাস্তবতার কথা উল্লেখ করা হয় পবিত্র কোরআনে আজ থেকে 1400 বছরেরও আগে। তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন তাঁর সৃষ্টি শক্তি দিয়ে। নিশ্চয়ই আমি একে ধীরে ধীরে বিস্তৃত করছি। বিগ ব্যাং একটা স্পষ্ট ইঙ্গিত যে বিশ্ব সৃষ্টি হয়েছে শূন্য থেকে। অন্য কথায় বলা যায় বিশ্বকে সৃষ্টি করেছেন আল্লাহ। কিন্তু মহাকাশ বিজ্ঞানীরা বস্তুবাদী দর্শনের ধারণাকে স্বীকার করেন, বিগ ব্যাং ধারণাকে প্রতিহত করেন এবং দৃঢ়তার সাথে বিশ্বাস করেন অসীম বিশ্বের ধারণাকে। তাঁদের গবেষণার ফল জানা যায় যশস্বী জড়বাদী পদার্থবিদ আর্থার এডিংটনের কথায়। তিনি বলেন, প্রকৃতির বর্তমান অবস্থার স্থিতিশীল শুরুর ধারণা বাহ্যিকভাবে আমার কাছে প্রতিকূল মনে হয়। অন্য একজন জড়বাদী ব্রিটিশ জ্যোতির্বিদ স্যার ফ্রেড হাওয়েল বিগ ব্যাং মতবাদে বিরক্তি প্রকাশ করেছেন। 20 শতকের মাঝামাঝি সময়ে হাওয়েল স্থিতাবস্থা মতবাদ প্রচার করেন যা 19 শতকের বিশ্ব সম্পর্কিত ধারণার মতোই। স্থিতাবস্থা মতবাদে বলা হয় যে বিশ্ব হল আকারে অসীম এবং এর স্থিতিকাল শাশ্বত। বস্তুবাদী দর্শনকে সমর্থনের দৃশ্যত মূল উদ্দেশ্যকে সামনে নিয়ে এই দর্শনে যা বলা হয়েছে তা একেবারে বিগ ব্যাং মতবাদের বিপরীত। বিগ ব্যাং মতবাদে বলা হয় যে বিশ্বের একটা শুরু ছিল। যেসব বিজ্ঞানী স্থিতাবস্থা মতবাদ সমর্থন করেন তাঁরা দীর্ঘকাল ধরে বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করেন। বিজ্ঞান অবশ্য তাদের বিরুদ্ধেই ছিল। 1948 সালে বিজ্ঞানী জর্জ গামা বিগ ব্যাং নিয়ে অন্য এক মতবাদের সূত্রপাত ঘটান। তিনি বলেন, প্রকাণ্ড এক বিস্ফোরণে বিশ্ব সৃষ্টির পর কিছুটা বাড়তি বিকিরণ বিশ্বে হয়তো থেকে যেতে পারে, ওই বিকিরণ হয়তো সমানভাবে বিশ্বে মিলিয়েও যেতে পারে। এই ধরনের কোনো কিছুর অস্তিত্ব হয়তো শীঘ্রই দৃশ্যমান হবে। 1965 সালে আর্নল্ড পেনাজিয়াস এবং রবার্ট উইলসন নামে দুজন গবেষক ঘটনাক্রমে ওই তরঙ্গ বা স্পন্দিত গতি আবিষ্কার করেন। ওই বিকিরণকে বলা হয় মহাজাগতিক রশ্মি, যা নির্দিষ্ট সূত্র থেকে উচ্চারিত ঘূর্ণায়মান বিকিরণ হলেও সমগ্র আকাশকে তা পরিব্যাপ্ত করে রাখে। অনুধাবন করা হয় যে বিগ ব্যাং এর প্রাথমিক পর্যায়ে ওই বিকিরণ ছিল পূর্বের বাকি অংশ। পেনজিয়াম ও উইলসন তাঁদের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কারও পান। ১৯৮৯ সালে নাসা মহাজাগতিক রশ্মির পারিপার্শ্বিক বিকিরণ সম্পর্কে গবেষণা করার জন্য অনুসন্ধানী কার্ভি স্যাটেলাইটকে প্রেরণ করে। পেনজিয়াম ও উইলসনের হিসাব পরীক্ষা করতে কার্ভির সময় লাগে মাত্র 8 মাস। বিশ্ব শুরুর প্রথমে বিস্ফোরণের সময় পরিত্যক্ত অবস্থায় থাকা বস্তু কার্ভি স্যাটেলাইটে ধরা পড়ে। জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে সব যুগের সবচেয়ে বড় ও উন্নত এই আবিষ্কার স্পষ্টভাবে বিগ ব্যাং মতবাদের কথাই প্রমাণ করে। বিগ ব্যাং মতবাদের আরেকটা বড় প্রমাণ হল মহাশূন্য হাইড্রোজেন ও হিলিয়ামের উপস্থিতি। গবেষকদের কাছে প্রতীয়মান হয় যে বিশ্বে হাইড্রোজেন ও হিলিয়াম কেন্দ্রীভূত থাকায় বিগ ব্যাং এর সময়ও তা ছিল। বিশ্বের যদি শুরু নাই হতো এবং তা যদি অনন্তকাল থেকে অস্তিত্বে থাকত, তাহলে এর হাইড্রোজেন নিঃশেষিত হয়ে যেত এবং তা হিলিয়ামে রূপান্তরিত হয়ে যেত। এই ধরনের বিশ্বাসযোগ্য আবিষ্কার বিগ ব্যাং মতবাদকে বিজ্ঞানী সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য করে তোলে। বিশ্ব সৃষ্টির মূল সূত্র হিসেবে বিজ্ঞানীরা বিগ ব্যাং মডেলকে সাম্প্রতিক তথ্য হিসেবে গণ্য করেন। তারা দীর্ঘদিন ধরে স্থিতাবস্থার ধারণাকেও সমর্থন করেন। বিগ ব্যাং মতবাদের সব প্রমাণ উপস্থাপিত হওয়ার পর ডেনিস কিয়ামা ওই বিষয়ে চূড়ান্ত মতামত ব্যক্ত করেন। কিয়ামা বলেন, তিনি স্থিতাবস্থা মতবাদকে সমর্থন করেন তা যথার্থ বলে গ্রহণ করার জন্য নয়, ওই মতবাদ যথার্থ হোক এটাই ছিল তাঁর ইচ্ছা। তিনি আরো বলেন, এমন সব প্রমাণ উত্থাপিত হতে থাকে যে মনে হয় এখানেই এটা চূড়ান্ত হয়েছে, ফলে স্থিতাবস্থা মতবাদ গ্রহণযোগ্যতা হারায়। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জর্জ অ্যাসলেও বিগ ব্যাং মতবাদের চূড়ান্ত সাফল্যের কথা গ্রহণ করেন। তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বলা যায় বিশ্ব শুরু হয় বিলিয়ন বিলিয়ন বছর পূর্বে বিগ ব্যাং এর ফলে। আমরা দেখতে পাই বিগ ব্যাং মতবাদ গ্রহণ করা ছাড়া তাঁর অন্য কোনো উপায় ছিল না। বিগ ব্যাং মতবাদের সাথে বস্তুবাদী দর্শনের যে রহস্যপূর্ণ ব্যাখ্যা স্থায়ীভাবে জড়িত ছিল তা ইতিহাসের আস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়। বিগ ব্যাং এর আগে তাহলে কি ছিল? বিশ্ব অস্তিত্বে আসার আগে কোন শক্তি ওই প্রকাণ্ড বিস্ফোরণ ঘটায় যখন কোনো কিছুর অস্তিত্বই ছিল না? এই প্রশ্ন নিশ্চিতভাবে আর্থার এডিংটনকে ভাবিয়ে তোলে। তা ছিল বস্তুবাদীদের দর্শনের বিরোধী, তাঁর চিন্তায় আসে একজন স্রষ্টার অস্তিত্বের কথা। খ্যাতনামা নাস্তিক দার্শনিক অ্যান্থনি ফ্লু এ বিষয়ে মন্তব্য করেন, কাল্পনিকভাবে স্বীকার করা মনের জন্য ভালো, আমি অতঃপর স্বীকার করতে শুরু করব যে স্থিতাবস্থায় বিশ্বাসী নাস্তিকরা সমসাময়িক সৃষ্টিতত্ত্ব বিষয়ক ধ্যান ধারণায় বিব্রত বোধ করে। এতে মনে হয় সৃষ্টিতত্ত্ববিদরা বৈজ্ঞানিক সত্য গ্রহণে সম্মত হয়েছে যে বিশ্বের একটা শুরু ছিল। যেসব বিজ্ঞানী অন্ধভাবে নাস্তিক বিজ্ঞানীদের চিন্তা চেতনা গ্রহণ করে তাঁরা বিশ্ব সৃষ্টিতে সর্বশক্তিমান স্রষ্টার ভূমিকার কথা স্বীকার করেন। এই স্রষ্টা অবশ্যই একজন সত্তা, যিনি বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন। তিনি বস্তু ও সময় থেকে স্বতন্ত্র। বিশ্ববিখ্যাত নৃবিজ্ঞানী ভিউরোজ বলেন, বিশ্ব সৃষ্টির সাথে সাথে যদি সময়ের শুরু হয়, তাহলে মহাকাশ তত্ত্ববিদদের মতে বিশ্ব সৃষ্টির কারণ এমন এক সত্তা যিনি সময়ে অবস্থান করে সব কিছু পরিচালিত করেন। উল্লেখ করতে হয় যে তিনি বিশ্বের সময়ের পরিধি থেকে সম্পূর্ণ মুক্ত এক স্বতন্ত্র সত্তা। সুতরাং একথা বলা যায় যে আল্লাহ নিজেই বিশ্ব নয় বা বিশ্বের সাথে আল্লাহর অবস্থান নয়। তবু বলা যায় সর্বশক্তিমান স্রষ্টা বস্তু ও সময়কে সৃষ্টি করেছেন, তিনি এসব থেকে স্বতন্ত্র, তিনি ওই সব কিছু সৃষ্টি করেছেন, তিনি হলেন নভোমণ্ডল ও ভূমণ্ডলের প্রভু। সত্য কথা যে বিগ ব্যাং মতবাদ বস্তুবাদী দার্শনিকদের বিশেষভাবে ভাবিয়ে তোলে। দার্শনিক অ্যান্থনি ফ্লু স্বীকার করেন, অনস্তিত্ব থেকে বিশ্ব সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মতবাদ শুধু একথাই প্রমাণ করে না, ওই মতবাদে আরও বলা হয় যে অত্যন্ত পরিকল্পিত ও পদ্ধতিগতভাবে বিশ্বকে অস্তিত্বে আনা হয়। বিগ ব্যাংয়ের বিস্ফোরণ ঘটে একটা নির্দিষ্ট বিন্দুতে, যেখানে বিশ্বের সব বস্তু ও শক্তি বর্তমান ছিল এবং তা মহাশূন্যের চতুর্দিকে প্রচণ্ড গতিতে বিক্ষিপ্ত হয়। এই বস্তু ও শক্তি থেকে একটা বড় ধরনের ভারসাম্য সৃষ্টি হয়, যা বর্তমান থাকে গ্যালাক্সি, নক্ষত্র, সূর্য, পৃথিবী এবং মহাশূন্যের অন্যান্য অংশে। তদুপরি এর ফলে সৃষ্ট নিয়মকে বলা হয় প্রকৃতির নিয়ম। প্রকৃতির এই সমগ্র বিশ্বে ওই নিয়ম একই রকম এবং এর কোনো পরিবর্তন নেই। বিগ ব্যাংয়ের সাথে সাথে প্রকৃতির এই নিয়ম উচ্চারিত হয় এবং গত 15 বিলিয়ন বছর সময়ের মধ্যে তার কোনো পরিবর্তন হয়নি। তদুপরি এই নিয়ম এমন নির্ভুল গণনার উপর ভিত্তিশীল যে বর্তমান অবস্থান থেকে সামান্য পরিমাণ পরিবর্তন হলেও তা সমগ্র বিশ্বের কাঠামো ও আপেক্ষিক অবস্থানকে ধ্বংস করে দিতে পারে। এ সব কিছু নির্দেশ করে যে বিগ ব্যাংয়ের পর একটা সঠিক বিন্যাস গড়ে ওঠে। বিস্ফোরণ অবশ্য সবকিছুর বিন্যাস ঘটাতে পারে না। অবশ্য দৃশ্যমান বিস্ফোরণ বর্তমানে যা আছে তার ক্ষতি করতে পারে, তাকে বিচ্ছিন্ন ও ধ্বংস করতে পারে। বিস্ফোরণের পর যা কিছু আছে আমরা যদি তার মুখোমুখি হই, তাহলে এই সিদ্ধান্তে আসা যায় যে ওই বিস্ফোরণের পেছনে ছিল একটা বুদ্ধিদীপ্ত হস্তক্ষেপ। বিস্ফোরণের পর বিচ্ছিন্ন হওয়া সব অংশ পরিচালিত হয় নিয়ন্ত্রিত পথে। স্যার ফ্রেড আলফ্রেড হোয়েল থেকে উদ্ধৃতি দেওয়া যেতে পারে, দীর্ঘকাল ধরে তিনি বিগ ব্যাং মতবাদের বিরোধিতা করে অবশেষে তা গ্রহণ করেন। ওই অবস্থাকে তিনি বর্ণনা করেন অত্যন্ত সুন্দরভাবে। বিগ ব্যাং মতবাদ মনে করে যে একটা একক বিস্ফোরণের পর বিশ্বের শুরু হয়, তবু দেখা যায় বস্তুর একটা অংশে বিস্ফোরণ ঘটে। গ্যালাক্সির সাথে সংযুক্ত বস্তুতে বিগ ব্যাং বিপরীত কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে কিনা তা রহস্যজনক। বিস্ফোরণের ফলে একটা বড় ধরনের স্বাভাবিক অবস্থার সৃষ্টি হলে একথা গ্রহণ করতে সন্দেহের অবকাশ থাকে না যে বিস্ফোরণের প্রতিটি স্তরে একজন স্রষ্টার হস্তক্ষেপ ছিল। আরেকটা দিক হল, বিগ ব্যাং এর পর বিশ্বের অতি স্বাভাবিক অবস্থা দেখতে পাওয়া যায় এবং তার ফলে সৃষ্টি হয় বাসযোগ্য বিশ্ব। একটা বাসযোগ্য উপগ্রহের গঠনের অবস্থা এত ব্যাপক ও জটিল যে তারা মনে করে এরকম গঠন সমাপতনিক, অর্থাৎ সহসা ঘটনাগুলোর যুগপৎ সংঘটন। তত্ত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক পল ডেভিস বলেন যে বিশ্বের প্রসারণের যে অনুপাত তিনি হিসাব করেন তা অত্যন্ত সূক্ষ্ম। ডেভিস বলেন, বিশ্বের প্রসারণের অনুপাতের জন্য সতর্ক মাপ গাণিতিক মানের সাথে গভীরভাবে সম্পৃক্ত, যাতে বিশ্ব তার নিজস্ব মহাকর্ষ থেকে সরে যায় এবং স্থানীয়ভাবে প্রসারিত হয়ে পড়ে। এর গতি যেহেতু কমে আসে, সেহেতু নিখিল বিশ্ব ধ্বংস হয়ে যাবে। নিখিল বিশ্বের সব বস্তু অনেক আগেই একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিগ ব্যাং দৃশ্যত কোনো আয়োজিত ব্যাপক ও সূক্ষ্ম প্রাচীন ব্যাং বিস্ফোরণ নয়। খ্যাতনামা পদার্থবিদ প্রফেসর স্টিফেন হকিং তাঁর এ ব্রিফ হিস্ট্রি অব টাইম গ্রন্থে বলেন, বিশ্বকে হিসাব নিকাশ ও ভারসাম্যের উপর স্থাপন করা হয়েছে এবং বিশ্ব এমনভাবে সমন্বিত যে তা কেউ কল্পনা করতে পারে না। বিশ্বের প্রসারণের অনুপাত প্রসঙ্গে হকিং বলেন, বিগ ব্যাং এর এক সেকেন্ড পর প্রসারণের অনুপাত যদি মিলিয়ন মিলিয়ন অংশের একাংশেরও কম হতো, তাহলে বিশ্ব বর্তমান অবস্থায় আসার পূর্বে আবারও ধ্বংস হয়ে যেত। পল ডেভিসও অবিশ্বাস্য রকমের সংক্ষিপ্ত ভারসাম্য ও গাণিতিক হিসাবের ব্যতিক্রমে সৃষ্ট অপ্রতিরোধ্য প্রতিক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করেন, এই ধারণা পাওয়া প্রায় কঠিন যে বাচ্ছত স্পর্শকাতর ক্ষুদ্র ব্যতিক্রম বিশ্বের বর্তমান কাঠামোয় কেমন পরিবর্তন সাধিত হতে পারে। ওইসব ক্ষুদ্রাংশ অত্যন্ত চিন্তাভাবনার ফসল। প্রকৃতির মৌলিক গঠনে গাণিতিক মান এতটা বিস্ময়করভাবে সম্পৃক্ত বলে মনে হয় যে তা নিখিল বিশ্বের গঠন কাঠামোর উপাদানের অতি প্রয়োজনীয় দৃষ্টান্ত। এ সত্যের প্রেক্ষাপটে জ্যোতির্বিদ্যার একজন মার্কিন অধ্যাপক জর্জ গ্রিনস্টাইন তার দি সিম্বলিক ইউনিভার্স গ্রন্থে মন্তব্য করেন, সব প্রমাণ মূল্যায়ন করে তাৎক্ষণিকভাবে এই চিন্তা আসে যে একাধিক নিয়মানক এজেন্সি অবশ্যই এর সাথে সংশ্লিষ্ট। সংক্ষেপে আমরা বিশ্বের মহান কার্যপদ্ধতি সম্পর্কে ব্যাখ্যা করেছি। বিশ্বের অস্তিত্ব ও তার কার্যধারা অতি সূক্ষ্ম ভারসাম্যের উপর ভিত্তিশীল বলে আমরা দেখেছি। এই স্বাভাবিক পদ্ধতি এমন জটিল যে তা সমাপতনিক বা সহসা ঘটনাগুলোর যুগপৎ সংঘটনের জন্য হচ্ছে বলে ব্যাখ্যা করা যায় না। প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ থেকে দেখা যায় যে সূক্ষ্ম এই ভারসাম্য ও স্বাভাবিক অবস্থা প্রকাণ্ড বিস্ফোরণের পর সমাপতনিকভাবে নিজস্ব প্রক্রিয়া চালু হয়েছে, একথা গ্রহণ করা কোনো মতেই সম্ভব নয়। বিগ ব্যাং এর মতো বিস্ফোরণের পর এই ধরনের স্বাভাবিক অবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় স্পষ্টভাবে প্রমাণিত হয় যে এর সাথে একটা অতি প্রাকৃত সৃষ্টি জড়িত। বিশ্বে বিরাজমান এই সাদৃশ্য হল পরিকল্পিত ও স্বাভাবিক। এ থেকে নিশ্চিতভাবে প্রমাণিত হয় একজন স্রষ্টার অস্তিত্বের কথা, যিনি অসীম জ্ঞান ক্ষমতা ও বিচক্ষণতার অধিকারী। তিনি বস্তু সৃষ্টি করেন শূন্য থেকে এবং তা নিয়ন্ত্রণ ও পরিচালনা করেন সুষ্ঠুভাবে। এই স্রষ্টা হলেন আল্লাহ, সমগ্র বিশ্বের প্রভু। শূন্যের প্রকাণ্ড গ্যালাক্সি থেকে কোন লোক যদি কাউকে বিশ্বের কোন অংশ সম্পর্কে এবং নিজের দেহের অদৃশ্য জীবকোষ সম্পর্কে ব্যাখ্যা করে, তাহলে সে স্বাভাবিক অবস্থা ও কাঠামোর একটা ত্রুটিহীন পরিকল্পনা ও সামঞ্জস্য লক্ষ্য করবে। বিশ্বের বিরাজমান শক্তির মধ্যে সে সংক্ষিপ্ত ও প্রকাশমান তথ্য পাবে। ওই তথ্য হল সৃষ্টি সম্পর্কিত তথ্য। যে বিশ্বে আমরা বাস করি তার অগ্রগতি জীবনের সাথে, ওই জীবনের সাথে জড়িয়ে আছে বিস্ময়কর ত্রুটিহীন পদ্ধতি, অনেক বিস্ময়কর জীবন্ত সত্তা, পাখি থেকে উদ্ভিদ, মাছ থেকে পোকামাকড়, এর মধ্যে অনেকের বুদ্ধি নেই, অনেকের মন নেই এবং অনেক ক্ষেত্রে অনেকের মস্তিষ্ক নেই। সব ক্ষেত্রেই ওই ত্রুটিহীন পদ্ধতি লক্ষ্য করা যায়। তাদের বুদ্ধি ও সম্পাদিত সব কাজ দেখে বিস্ময়ে অভিভূত হতে হয়। তাদের প্রায় সবার আচরণ মানুষকে অবাক করে দেয়। মানুষ তার বুদ্ধিমত্তা ও জ্ঞান দিয়ে তাদের অনেককে বুঝতে ব্যর্থ হয়, অনেক ক্ষেত্রে নিজে সফল হয় এবং কোনো কোনো ক্ষেত্রে তারা তাদের অনুকরণ করে। আকাশ ও পৃথিবীতে আল্লাহ যা সৃষ্টি করেছেন সেখানে মানুষের অনেক কিছু শেখার আছে। কীট পতঙ্গের অবিশ্বাস্য রকমের জটিল আত্মরক্ষামূলক জীবনধারা ও শিকার পদ্ধতি প্রাণী জগতের এই ধারায় প্রকাশ পায় যে এসব পদ্ধতিকে অস্তিত্বে নিয়ে এসেছেন সর্বজ্ঞানী সর্বশক্তিমান স্রষ্টা। কীট পতঙ্গের বিস্ময়কর গঠন কাঠামো পরিকল্পনা আল্লাহর অস্তিত্বের এবং তার ত্রুটিহীন সৃষ্টির স্পষ্ট প্রমাণই বহন করে। আগ্রহী ব্যক্তি খোলা মন ও উদার চিন্তা চেতনা একাগ্রচিত্ত হলে এই স্পষ্ট সত্যকে উপলব্ধি করতে পারে। এসব কীট পতঙ্গের সংখ্যার আধিক্য লক্ষ্য করে পৃথিবীর যে কোনো মানুষকে বিস্ময়ে হতবাক হতে হয়। এক বর্গ কিলোমিটারে পাওয়া যেতে পারে 10 মিলিয়ন কীট পতঙ্গ। কীট পতঙ্গের প্রজাতি সংখ্যা 30 মিলিয়ন। অনেক কীট পতঙ্গের এখনো নামকরণ করা যায়নি। বোম্বার্ডিয়ার বিটল নামে এক কীট পতঙ্গের উপর ব্যাপক গবেষণা হয়েছে। এই কীট এমন ধরনের শিকারী ফাঁদ তৈরি করে যা খুবই জনপ্রিয়। সে তার নিজের দেহেই অতি জটিল কলিকো অস্ত্র ধারণ করে। এটা প্রায় 2 সেন্টিমিটার লম্বা। অন্য কোনো বড় কীট তাকে আক্রমণ করতে উদ্যত হলে তার দেহে এক ধরনের তৈলাক্ত, গরম ও যন্ত্রণাদায়ক আঠা জাতীয় দ্রব্য সৃষ্টি হয়। অতঃপর ওই কীট তার শত্রুর দিকে এই রাসায়নিক বস্তু সংকোচিত করে তার মাথার দিককার একটি অঙ্গ দিয়ে। এই আত্মরক্ষামূলক ব্যবস্থায় বোম্বার্ডিয়ার বিটল তার শত্রুকে তাড়িয়ে দেয়, কিন্তু সে নিজেও জানতে পারে না কি ধরনের বিস্ময়কর কাজ সে সম্পাদন করেছে। এই রাসায়নিক অস্ত্র তৈরি হয় ধারাবাহিক এক তীব্র প্রতিক্রিয়ার ফলে যা ওই কীটের দেহে কার্যকর হয়। বিশেষ ধরনের গঠন কাঠামোকে বলা হয় ফ্লিপেটরি লোব। এতে মিলিত হয়ে কেন্দ্রীভূত হয় হাইড্রোজেন পারক্সাইড ও হাইড্রো অক্টোনিয়ার কেমিক্যাল। এই মিশ্রিত সব দ্রব্য পাঠানো হয় মস্তিষ্কের এক অদ্ভুত প্রকোষ্ঠে। এর সাথে সংযুক্ত থাকে অন্য এক প্রকোষ্ঠ, এটাই হল বিস্ফোরণ প্রকোষ্ঠ। বিটলটা যখন ভীতগ্রস্ত হয়ে পড়ে তখন সে ওই অদ্ভুত প্রকোষ্ঠের চতুর্দিকের মাংসপেশিকে সংকুচিত করে। এর ফলে বিস্ফোরণ প্রকোষ্ঠ থেকে অদ্ভুত প্রকোষ্ঠ একই সাথে এবং আকস্মিকভাবে পৃথক ও উন্মুক্ত হয়ে যায়। এভাবেই ঘটে রাসায়নিক বিস্ফোরণ এবং তা বিস্ফোরণ প্রকোষ্ঠে প্রবেশ করে। এর পরপরই অর্থাৎ তাৎক্ষণিকভাবে বিস্ফোরণ প্রকোষ্ঠ বন্ধ হয়ে যায়। এনজাইম অনুঘটকের সাথে তরল কেমিক্যাল মিশ্রিত হলে তা থেকে অ্যাক্লোফেটমল উৎসারিত হয় এবং তা বিস্ফোরণ প্রকোষ্ঠে চলে যায়। শুরু হয় একটা ধারাবাহিক প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ফলে প্রচুর পরিমাণ তাপ বিকিরণ হয় এবং ওই তরল পদার্থের তাপমাত্রা ফুটন্ত গরম পানির পর্যায়ে উপনীত হয়। বিটলের দেহ থেকে বাইরের দিকে প্রসারিত চ্যানেলের চারপাশে যে মাংসপেশি আছে সেখানে ওই বিকিরণকৃত তাপ ধারণ করে এবং তা ভীতিকর স্থানের উৎসের দিকে পরিচালিত হয়। বিটল তখন ওই উত্তপ্ত গরম তরল পদার্থকে সংকুচিত করে মাটিতে ফেলে দিয়ে শত্রুর মোকাবেলা করে। রাসায়নিক অস্ত্র শত্রুকে প্রতিহত করার জন্য যথেষ্ট, কিন্তু ওই অস্ত্র তার নিজের কোনো ক্ষতি করতে পারে না, কারণ বিটলের দেহে এমন এক রকম বস্তু সৃষ্টি হয় যা তাপ প্রতিরোধ করে। বিস্ময়কর এই পদ্ধতি অনেক বিজ্ঞানী লক্ষ্য করেছেন বিস্তারিতভাবে। ওই পদ্ধতি গঠিত হয় একবার এবং তা কার্যকর থাকে স্থায়ীভাবে। প্রকৃতির মধ্যে এই ধরনের লক্ষ লক্ষ পদ্ধতি আছে। এই পদ্ধতিতে সামান্য একটা অংশ অকার্যকর হয়ে পড়লে গোটা পদ্ধতিটাই বিকল হয়ে যায়, আর ওই কীট পতঙ্গের অস্তিত্ব সেক্ষেত্রে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। কীট পতঙ্গের আত্মরক্ষামূলক পদ্ধতি থেকে সৃষ্ট এই শক্তি একটা উচ্চতর পরিকল্পনার অধীনে নিয়ন্ত্রিত। সর্বজ্ঞানী ও সর্বশক্তিমান আল্লাহর শক্তিশালী ও তুলনাহীন সৃষ্টির তথা লক্ষ লক্ষ জীবন্ত সত্তার মধ্যে বোম্বার্ডিয়ার বিটল শুধু একটা দৃষ্টান্ত মাত্র। পবিত্র কোরআনে বলা হয়েছে, তোমাদের এবং সমস্ত প্রাণীর সৃষ্টির মাঝে তিনি যে জ্ঞান বিস্তৃত করেছেন মানুষের জন্য, অবশ্যই এর মধ্যে আছে গভীর জ্ঞান। পৃথিবীতে লক্ষ লক্ষ কীট পতঙ্গের দেহের মধ্যে সূক্ষ্মভাবে পরিকল্পিত যে পদ্ধতি আছে তা পুরো মাত্রায় নিখুঁত ও যথার্থ। সব কীট পতঙ্গের নাম আমরা এখনো জানতে পারিনি। ভিন্নধর্মী সব জীবন্ত সত্তার বিস্তারিত কাঠামো, একেবারে ক্ষুদ্র থেকে প্রকাণ্ড জীবন্ত সত্তার বিস্তারিত কাঠামো আমাদের স্রষ্টার অসীম ক্ষমতার কথাই স্মরণ করিয়ে দেয়। এর মধ্যে একটা হল বিস্ময়কর পরিকল্পনায় সৃষ্ট ছারপোকা। স্ত্রী জাতীয় ছারপোকার গঠন কাঠামো বিস্ময়কর। দেহের তুলনায় আনুপাতিক হিসেবে এর পা বড়। এর আত্মরক্ষামূলক পদ্ধতি এর গতি ও বহিরাবরণের বৈশিষ্ট্যের উপর নির্ভরশীল। শত্রুর আক্রমণের আশঙ্কা দেখা দিলে ছারপোকা তার দেহের সাথে সংযুক্ত হুল শক্ত করে মাটি কামড়ে থাকে সসারের মতো। এর বহিরাবরণ এমনভাবে পরিকল্পিত যে টেনে আনার পর হুল ও পা ওই বহিরাবরণের মধ্যে রাখা যায়। এর গঠন কাঠামো এমন যে ছারপোকাকে উপর নিচ করে ফেলে দেওয়া প্রায় অসম্ভব। ছারপোকাকে উপর নিচ করে ফেলে দেওয়ার চেষ্টা করে পিঁপড়া। এর উদ্দেশ্য হল ছারপোকার বহিরাবরণের নিচে নরম কোষের কাছে পৌঁছানো এবং তার ক্ষতি করা। ছারপোকার চেয়ে আকারে বড় হল পিঁপড়া তাকে উপর নিচ করে ফেলে দিতে পারে না, কারণ ছারপোকার নিজস্ব একটা আত্মরক্ষামূলক ব্যবস্থা আছে। এক মিনিটেরও কম সময় ভীষণ লড়াই করে সে তার প্রয়াস থেকে বিরত থাকে। মাইক্রোস্কোপ দিয়ে যখন ছারপোকার দেহের চমৎকার কাঠামো পর্যবেক্ষণ করা হয় তখন এর পায়ে 60,000 লোম দেখা যায়। ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে ওই লোম পর্যবেক্ষণ করলে দুভাগে বিভক্ত ওই লোমকে দেখা যায় চার ভাগে বিভক্ত। আরও দেখা যায় লোমের উপরে আছে স্পঞ্জের মতো একটা কোমল আবরণ। আরো গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় লোমের গোড়ায় হাজার হাজার তৈলাক্ত পাত্র বিশেষ। লোমের গোড়া থেকে ওই তৈলাক্ত বস্তু বেরিয়ে এসে চলে যায় লোমের গর্তে এবং সেখান থেকে তা চলে যায় লোমের শীর্ষে। এরপর তার স্পঞ্জের মতো কোমল কোষকে ভিজিয়ে দেয়। ছারপোকাকে তার শত্রুরা উপর নিচ করে ফেলে দিতে পারে না, কারণ এসব লোম মাটির সাথে সংযুক্ত হয়ে থাকে যেন তা মাটি কামড়ে পড়ে থাকে। ছারপোকার দেহ, এর বহিরাবরণ, লোমের গঠন, তৈলাক্ত গ্রন্থি ও যে ছিদ্র দিয়ে ওই তৈলাক্ত বস্তু প্রবাহিত হয় সবকিছুই যথার্থভাবে এবং সর্বোচ্চ কৌশলে পূর্ণ। এই বিটলের সৃষ্টি এমন ত্রুটিহীন ও শৃঙ্খলাপূর্ণভাবে করা হয়েছে যে তা অর্জিত কোনো জ্ঞান দিয়ে ওই পদ্ধতি ব্যাখ্যা করা সম্ভব নয়। অথচ বিবর্তনবাদীরা অর্জিত জ্ঞান দিয়ে তা ব্যাখ্যা করার দাবি করে। কোন সমাপতন বা আকস্মিক ঘটনার যুগপৎ সংঘটন এ ধরনের যথার্থ কৌশল উদ্ভাবন করতে পারে না। বিবেকসম্পন্ন ও জ্ঞানী ব্যক্তি কখনো একথা গ্রহণ করবে না যে এই ধরনের পরিকল্পনা সমাপতন বা সহসা ঘটনার যুগপৎ সংঘটনের ফলে সৃষ্টি হয়েছে। যথার্থ এই পদ্ধতির অস্তিত্বের প্রকাশ হল সেই মহাজ্ঞানী যিনি তাদের সৃষ্টি করেছেন। ইহ জগৎ ও পরজগতের প্রভু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। সব জীবন্ত সত্তা আল্লাহর সুসমন্বিত সৃষ্টির নিদর্শনী প্রকাশ করে। পবিত্র কোরআনে আল্লাহর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এভাবে, স্রষ্টা, নির্মাণকারী ও আকার গঠনকারী হলেন আল্লাহ, সব সুন্দর নাম তাঁরই। পৃথিবী ও আকাশের সব কিছুই তাঁর প্রশংসা করে। তিনি সর্বশক্তিমান, সর্বজ্ঞানী। জোনাকি পোকার কথা ধরুন, এর সৃষ্টি কৌশল বিস্ময়কর। এই পোকার দেহে এমন একটা অঙ্গ আছে যা উদ্ভাসিত আলো উৎপন্ন করে। জোনাকির বংশরক্ষার জন্য এই আলোর একটা বিশেষ গুরুত্ব আছে, কারণ পুরুষ ও স্ত্রী জাতীয় জোনাকি এই আলো দেখেই পরস্পরকে চিনতে পারে। জোনাকির এই উদ্ভাসিত আলোর অঙ্গ তিনটি স্তর দিয়ে গঠিত, তা ঠিক মোটর গাড়ির সামনের বাতির মতো। যে কোষ আলো উৎপাদন করে তা থাকে নিম্ন স্তরে। এই কোষের কাজ হল দাহ্য পদার্থ উৎপন্ন করা। রাসায়নিক প্রতিক্রিয়ার ফলে সৃষ্ট এনজাইম নিয়ন্ত্রিত অক্সিজেনের সাথে ওই দাহ্য পদার্থের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। একটা কারখানায় যেভাবে ফ্লোরোসেন্ট লাইট তৈরি করা হয়, ঠিক সেইভাবে তা প্রথমে নিকটবর্তী স্তরে স্থানান্তরিত হয় এবং অতঃপর তা উপরের স্তরের স্বচ্ছ স্তরে স্থানান্তরিত হয়। এখানে আলোর প্রতিফলন ঘটে। এই উদ্ভাসিত আলো বা ফ্লোরোসেন্ট লাইটের যথার্থ মান ও শতকরা 98% উৎপাদন হার বিজ্ঞানীদের কাছে বিস্ময়কর মনে হয়। তারা জোনাকি পোকা পরীক্ষা করার জন্য আগ্রহী হন। আলোর জন্য মানুষ যে বাল্ব ব্যবহার করে তা গৃহীত শক্তির শতকরা মাত্র 5% রূপান্তরিত করতে পারে, বাকি শতকরা 95% তাপের আকারে মিলিয়ে যায়। শতকরা 95% নির্গত তাপের কারণে আমরা জ্বলন্ত বাল্ব স্পর্শ করতে পারি না। একটা বাল্ব থেকে যে পরিমাণ আলো বিচ্ছুরিত হয় তার চেয়ে প্রায় 20% বেশি আলো দেয় জোনাকি পোকা। কিন্তু এই আলোর প্রকৃতি হল শীতল, সে কারণে এর তাপমাত্রা বৃদ্ধি পায় না। কোনো কারখানায় মানুষ একের পর এক রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে শীতলতা উৎপাদন করতে পারে, এ কথা দাবি করা একেবারে অযৌক্তিক যে জটিল এই প্রক্রিয়ার উদ্ভাবক ছোট ওই কীট এবং সে তার দেহে নিজেই ওই প্রক্রিয়া সংযুক্ত করেছে। এর চেয়ে অযৌক্তিক দাবি হল বিবর্তনবাদের দাবি। এই জটিল প্রক্রিয়া সৃষ্টি হয়েছে প্রকৃতির আকস্মিক কোনো ঘটনার উপজাত ফল হিসেবে, এটা মনে করা অযৌক্তিক। জোনাকি পোকার দেহের গঠনের পরিপূর্ণতা এই ইঙ্গিত দেয় যে এটা হল সর্বোচ্চ প্রজ্ঞা ও অসীম জ্ঞানের সৃষ্টি। আল্লাহ সব জীবন্ত প্রাণী সৃষ্টি করেছেন পৃথক পৃথক সৃষ্ট বৈশিষ্ট্য দিয়ে, এবং এসব সৃষ্টির মধ্য দিয়ে আমাদের চোখ দেখতে পায় এক শাশ্বত মহাপরিকল্পনা। পবিত্র কোরআনের এক আয়াতে মানুষকে এই সত্য অনুধাবনের আহ্বান জানানো হয়েছে। আকাশ ও পৃথিবীতে সৃষ্ট সব বস্তুর মধ্যে তাঁর নিদর্শন রয়েছে, এবং সৃষ্ট জীবকে তিনি চারদিকে ছড়িয়ে দিয়েছেন এবং তিনি ইচ্ছা করলে সব কিছুকে একত্রিত করতে পারেন। শিকারজীবী পশু ছাড়াও একাধিক উদ্ভিদ বা গাছ আছে যা বিস্ময়কর পদ্ধতিতে শিকার করে। এই ধরনের একটা গাছ হল ভেনাস ফ্লাইট্র্যাপ। এ গাছ পোকামাকড় ধরে খায়। এই গাছ তার পাতার আকর্ষণীয় লাল রং দিয়ে পোকামাকড়কে আকর্ষণ করে। পাতার এই রং সম্পর্কে ওই গাছ হয়তো কিছুই জানে না। পাতার বিভিন্ন গ্রন্থি থেকে নিঃসরিত অপ্রতিরোধ্য মিষ্টি গন্ধে মাছি আকৃষ্ট হয়ে ওই পাতার উপর বসে, একেবারে অনিচ্ছা সত্ত্বেও। খাদ্যের অনুসন্ধানে ওই মাছি পাতার উপরিভাগের আপাত দৃষ্টিতে নিরাপদ অংশকে স্পর্শ করে। মাছির স্পর্শ অনুভব করার সাথে সাথেই ওই গাছ তার পাতা বন্ধ করে দেয়। পাতার মধ্যে মাছি আকস্মিকভাবে আটকা পড়ে যায়, এমনকি তা পাতার সাথে একেবারে পিষ্ট হয়ে যায়। পাতার লোমশ অংশ বারবার মাছিকে স্পর্শ করে এবং পাতার মধ্য দিয়ে গাছ তরল পদার্থ নিঃসরণ করে। সামান্য সময়ের মধ্যে গাছ তার শিকারকে জেলির মতো বস্তুতে পরিণত করে এবং মাছিকে খেয়ে হজম করে ফেলে। গাছের পাতা বন্ধ করার গতি মানুষের হাত বন্ধ করার গতির চেয়ে অনেক বেশি। মানুষের হাত বন্ধ করার গতি অতি দ্রুত হলেও হাতের তালুতে বসা মাছিকে সে প্রায় ক্ষেত্রে ধরতে পারে না, কিন্তু ভেনাস ফ্লাইট্র্যাপ সহজেই সে কাজ করতে পারে। মাংসপেশী বা হাড় না থাকা সত্ত্বেও আকস্মিকভাবে এই গাছ কিভাবে তার খাদ্য জোগাড় করে? ভেনাস ফ্লাইট্র্যাপ গাছের মধ্যে ব্যাপক বৈদ্যুতিক পদ্ধতি রয়েছে। মাছির আঘাতে সৃষ্ট যান্ত্রিক প্রভাব প্রবাহিত হয় গাছের লোমশ অংশের নিচে থাকা ধারক অংশে। এই ধারক অংশ থেকে প্রেরিত বৈদ্যুতিক নির্দেশ মোটর কোষে প্রবাহিত হয় এবং এর ফলে পাতা আকস্মিকভাবে সঞ্চালিত হয়। সবশেষে এই প্রক্রিয়া ওই মাছিকে কেন্দ্র করে সচল হয়ে ওঠে। যথার্থভাবে পরিকল্পিত মোটর প্রক্রিয়া বৈদ্যুতিক প্রবাহে ক্রিয়াশীল হওয়ার সাথে সাথে তারা নিজের মধ্যেই থাকা পানির কেন্দ্রীভূত অবস্থার পরিবর্তন ঘটায়। ট্রাপের মধ্যেকার কোষগুলো তাদের দেহ থেকে পানি ছাড়ে এবং তা শুকিয়ে নেয়। বেলুন ফুলানোর সাথে এই ঘটনার তুলনা করা যেতে পারে। ট্রাপের ঠিক বাইরের দিককার কোষ অন্যদিকে বাড়তি পানি গ্রহণ করে এবং তা ফুলে উঠে। এই প্রক্রিয়া এমনভাবে কার্যকর হয় যে ওই গাছ তার পাতা বন্ধ করে অত্যন্ত দ্রুত গতিতে। ইতোমধ্যে গাছের হজমকারী অংশ ওই শক্তির ফলে কার্যকর হয়। এই গ্রন্থি এক ধরনের তরল পদার্থ নির্গত করে মাছিকে আস্তে আস্তে মিশিয়ে দেয়। প্রোটিন মিশিয়ে দেয়া বেশ কষ্টকর হলেও রাসায়নিক তরল পদার্থ ভেনাস ফ্লাইট্র্যাপ গাছের পাতার কোনো ক্ষতি করে না। প্রথমে এই গাছ তার শিকারের জেলি খাদ্য হিসেবে খায়। ওই শিকার রূপান্তরিত হয় প্রোটিন সমৃদ্ধ স্যুপে। হজমের পর বন্ধ করার জন্য ট্র্যাপ সৃষ্টিকারী পদ্ধতি স্বাভাবিকভাবে খুলে যায়, আবার তা বন্ধ হওয়ার জন্য। ট্র্যাপ বন্ধ করার জন্য শুধু প্রয়োজন একের পর এক দুবার স্পর্শ। এই দ্বিবিধ কার্যপদ্ধতির জন্য মাছের এ জাল বা ট্র্যাপ কখনো কোনো উদ্দেশ্য ছাড়া বন্ধ হয় না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, পাতার উপর বৃষ্টির ফোঁটা পড়লে তা বন্ধ হয় না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, কৌশলী এই শিকারীর কোনো ব্রেইন বা সমজাতীয় কোনো গঠন কাঠামো নেই এবং সে কারণে তা চিন্তা করতেও সক্ষম নয়। এটা নিশ্চিত যে ওই গাছ তার কৌশলপূর্ণ গঠন কাঠামো সম্পর্কে সচেতন নয়, অথচ ওই গঠন কাঠামোই তাকে শিকার করতে সাহায্য করে। এই গাছের প্রতিটি বিষয়ের বিস্তারিত বিবরণ স্পষ্টভাবে যথার্থ অবস্থান, জ্ঞান ও পরিকল্পনার কথাই নির্দেশ করে। এসব পরিকল্পনার উৎস সমাপতন বা স্বাভাবিক ঘটনা দিয়ে ব্যাখ্যা করার প্রশ্নই আসে না। এটা নিশ্চিত যে প্রকৃতির সামগ্রিক ব্যবস্থার নিয়ন্ত্রক সর্বশক্তিমান স্রষ্টা এই ভেনাস ফ্লাইট্র্যাপ গাছকে ওইসব বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন। এটা হল আল্লাহর অতুলনীয় সৃষ্টি। পবিত্র কোরআনের এক আয়াতে বলা হয়েছে, অনেক প্রাণী তাদের সাথে খাদ্য নিয়ে আসে না, আল্লাহ তাদের খাদ্য দেন, তোমাদেরও তিনি খাদ্যের ব্যবস্থা করেন, তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। দক্ষিণ আফ্রিকার অনুর্বর ভূমিতে, এমনকি মরুভূমির মতো স্থানে সান্ডিউ গাছ জন্মে। এই গাছকে সৃষ্টি করা হয় বিস্ময়কর শিকারী দক্ষতায়। এর ফলে ওই গাছ এমনভাবে পুষ্টি ও খাদ্য গ্রহণ করে যা অন্য কোনোভাবে মাটি থেকে গ্রহণ করা সম্ভব নয়। লোমযুক্ত লম্বা লম্বা বড় পাতা দিয়ে এই গাছ আবৃত থাকে। এসব লোমের মাথায় থাকে অতিমাত্রায় আঠালো তরল পদার্থ। ওই তরল পদার্থের বিশেষ ঘ্রাণ পোকামাকড়কে আকৃষ্ট করে। ঘ্রাণের উৎসের দিকে আকর্ষিত হয়ে কোনো পোকামাকড় লোমশের মাথায় আঠালো তরল পদার্থে আটকা পড়ে। এরপর তার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে সে সংগ্রামে অবতীর্ণ হয়। গাছের কুণ্ডলাকার ও সূত্রবদ্ধ লতানো অঙ্গ থেকে মুক্ত হওয়ার সংগ্রাম শুরু করলে ওই কীটকে আরও শক্তভাবে ধরার জন্য নিচের দিকে টেনে নেওয়া হয়। শিকারকে নিস্তেজ করার পর গাছটি আস্তে আস্তে ওই কীটকে হজম করতে শুরু করে এবং এর থেকে প্রয়োজনীয় প্রোটিন সংগ্রহ করে। কীটের খাওয়ার যোগ্য অংশ হজম করার পর সান্ডিউ গাছ তার কুণ্ডলাকার অঙ্গ উন্মুক্ত করে আবার অন্য শিকার ধরার জন্য তৈরি হয়। বিস্ময়কর ব্যাপার যে শক্তিশালী কীট অন্য কীটকে চলে যেতে দেয় না, তা গাছের চলাফেরাকেও মোটেও সীমিত করে না। তবে একথা নিশ্চিত যে গাছ তার স্থান থেকে সরে যেতে সক্ষম নয়, তবে এর অপূর্ব কৌশল বিশেষভাবে সৃষ্টির একটা স্পষ্ট নিদর্শন। সর্বোচ্চ প্রজ্ঞার সৃষ্ট এই পদ্ধতিকে কোনোভাবেই সমাপতন বলে ব্যাখ্যা করা যায় না। যুক্তিগ্রাহ্য কোনো মানুষ চিন্তা করতে পারে না যে এই ধরনের একটা পদ্ধতি ওই গাছ নিজে আবিষ্কার করেছে। সুতরাং এটা নিশ্চিত যে ওই গাছের ওই বৈশিষ্ট্যে স্রষ্টার সর্বোচ্চ প্রজ্ঞার বৈশিষ্ট্য বিদ্যমান আছে। সব গাছকে খাদ্য দেয়া হয় আল্লাহর সৃষ্ট বিশেষ পদ্ধতির মাধ্যমে। একথা পবিত্র কোরআনে বলা হয়েছে এভাবে, দুনিয়াতে এমন কোনো প্রাণী নেই যা তার খাদ্যের জন্য আল্লাহর উপর নির্ভরশীল নয়। কোথায় তারা বাস করে এবং কোথায় তারা মারা যায় তা তিনিই জানেন। সবকিছুই লিপিবদ্ধ আছে স্পষ্ট গ্রন্থে। দৃশ্যটা এখন ভালো করে দেখুন। একটা গাছ পাখি বা একটা বন্য অর্কিড বা কয়েকটা শুকনো পাতা ছাড়া আর কিছুই কি দেখতে পাচ্ছেন? আরো কাছে থেকে দেখুন, এক বিস্ময়কর দৃশ্য। এর মধ্যে অনেক কিছুই হল জীবন্ত, তারা সম্পূর্ণ ছদ্মবেশে আছে। বিশ্বের জীবন্ত পশুরা বিস্ময়কর পদ্ধতিতে সজ্জিত, এর ফলে তারা বেঁচে থাকতে পারে। ছদ্মবেশ ধারণ হল এই ধরনের একটা পদ্ধতি, যার মাধ্যমে পশুরা শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করতে পারে। এসব পশু আশেপাশের পরিবেশ, বিভিন্ন রং, এমনকি প্যাটার্নও পুরোপুরি ধারণ করতে পারে। অনেক ছদ্মবেশী পশু বালুময় মরুভূমিকে ঢাল হিসেবে ব্যবহার করে শত্রুর কাছ থেকে নিরাপদে থাকার জন্য। অনেক পশু আবার আশেপাশের রং ও প্যাটার্ন ধারণ করে। সক্ষমতা ছাড়া এসব জীবন্ত সত্তার পক্ষে প্রয়োজন অনুযায়ী প্যাটার্ন ও দেহের আকার ধারণ করার কথা চিন্তা করা যায় না। আকাশ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝখানে যা কিছু আছে তার প্রভু সৃষ্টিকর্তা আল্লাহ নিশ্চিতভাবে এসব প্রাণীকে বিশেষ বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন। আকাশ ও পৃথিবী এবং সব সৃষ্টির মধ্যে তিনি তাঁর নিদর্শন প্রকাশ করেছেন। এই ধরনের একটা প্রাণী হল শুয়োপোকা। এই পোকা শিকারী পাখির আক্রমণ থেকে নিজেকে রক্ষা করার জন্য গাছের ডালের অনুকরণ করে ডালের উপর বসে। গভীর অরণ্যের পাতার মধ্যে তারা সফলভাবে নিজেদের লুকিয়ে রাখে। পাতা, ফুল বা অর্কিডের মধ্যে তারা একইভাবে লুকিয়ে থাকে। তাদের লুকোনোর ধরনটা এমন যে অন্য পোকামাকড় পর্যন্ত বুঝতে পারে না যে কেউ তাদের শিকার করতে পারে, ফলে তাদের শিকারীর দেহের উপরই তারা বসে পড়ে। উত্তর আফ্রিকার গিরগিটি তার আশেপাশের রং বা প্যাটার্ন ধারণ করতে পারে, রং পরিবর্তনের ক্ষমতা তাদের আছে। অনেক সাপ শিকার ধরার জন্য বালির মধ্যে লুকিয়ে থাকে। সমুদ্রের মধ্যে অনেক প্রাণী ছদ্মবেশে থাকে। শ্যাওলা ও পাথরের সাথে সংযুক্ত গুল্মের সাথে মিশে থাকার পর তাদের আর চেনা যায় না। এই ধরনের একটা প্রাণী হল আমাজন লিপফিশ। সমুদ্রের তলা থেকে সাঁতার কেটে উত্থিত পাতার মধ্যে তা নীরবে লুকিয়ে থাকে। সে তার শিকার ধরার জন্য অপেক্ষা করে। পোকামাকড়ের জগতে অনেক প্রজাতি আছে যা তার আশেপাশের পরিবেশের সাথে পুরোপুরি মিশে যেতে পারে। মৌমাছির রং এমনই যে তাকে ফুলের মধ্যে ছদ্মবেশে থাকতে সাহায্য করে। এই ছদ্মাবরণ হল বিবর্তনবাদের একটা বড় রকমের প্রতিবন্ধক। এই ছদ্মাবরণ আসলে স্বাভাবিক ঘটনা ও অপরিকল্পিত সমাপতনে জীবন দান করে। এমন সঠিক পরিকল্পনার উপজাত ফল হল সমাপতন। এটা ধারণা করা অযৌক্তিক নয়। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, প্রজাপতির পাখা এবং যে পাতার উপর প্রজাপতি বসে তাদের প্যাটার্নের মধ্যে সাদৃশ্য আছে। এই সাদৃশ্য একটা সমাপতন বলে ব্যাখ্যা করা যায় না। এ কথা বলাই বাহুল্য যে এসব প্রাণীর চিন্তা করারও অনুভূতি নেই। তারা তাদের আশেপাশের রং ও প্যাটার্নের কথা ব্যাখ্যাও করতে পারে না এবং নিজের জন্য তা নকলও করতে পারে না। এসব প্রাণীর গঠন কাঠামোর পূর্ণতা নিঃসন্দেহে এক সর্বোচ্চ পরিকল্পনাকারীর অস্তিত্বের কথাই প্রকাশ করে। এসব প্রাণীকে আল্লাহ সৃষ্টি করেছেন তাদের স্বাভাবিক আবাসের জন্য সর্বোচ্চ উপযুক্ততার সাথে। একটা কীট পতঙ্গের প্যাটার্ন ও একটা পাতার শিরার প্যাটার্নের মধ্যেকার সাদৃশ্য এটাই প্রমাণ করে যে পাতা ও কীট পতঙ্গ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আর তিনি হলেন আল্লাহ, স্রষ্টা, গঠনকারী ও আকার দানকারী। সব সুন্দর নামসমূহ তাঁরই। ইহজগৎ ও পরজগতের সবকিছুই তাঁর প্রশংসা করে। তিনি সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী। পৃথিবীর সব সত্তাকে আল্লাহ সৃষ্টি করেছেন স্পষ্ট বৈশিষ্ট্য সহকারে। তাদের সৃষ্টি করা হয়েছে তাদের স্বাভাবিক বাসস্থানের উপযোগী করে। সৃষ্টি ও সব প্রাণীর মধ্যে আল্লাহ বিজ্ঞানকে এমনভাবে বিকশিত করেছেন যা মানুষ নিশ্চিতভাবে উপলব্ধি করতে পারে। প্রকৃতির মধ্যে আমরা এমন বিস্ময়কর বৈশিষ্ট্যের মুখোমুখি হই যে সব জীবন্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠত্বের দাবিদার মানুষ ওইসব বৈশিষ্ট্যের প্রশংসা না করে পারে না। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, অনেক প্রাণী নিজেকে রক্ষার জন্য পরিত্যক্ত আবর্জনার মতো নির্জীব হয়ে মরার ভান করে পড়ে থাকে। অনেক সাপ বালির মধ্যে লুকিয়ে থেকে জীবন রক্ষা করে। এর নকল করার যোগ্যতা সম্পর্কে একবার চিন্তা করে দেখুন তো। অনেক প্রাণীকে বিপদের সময় যে আকারে দেখা যায় তার চেয়ে আসলে তারা আকারে অনেক বড়। যেমন ব্যাঙ, শিকারী প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তারা তাদের প্রকাণ্ড মাথা দিয়ে নিজেদের রক্ষা করে। তাছাড়া কোনো মাছে কোনো মাকড়সার দেখা পেলে তা অন্য মাকড়সার অনুসরণ করে হাঁটতে শুরু করে, এর ফলে তার শত্রু ভীত হয়ে পড়ে। এই অদ্ভুত আচরণ লক্ষ্য করে মাছিকে আক্রমণ করা থেকে মাকড়সা বিরত থাকে, কারণ মাছির হাঁটার ধরন হল বিষাক্ত মাকড়সার মতো। এই ধরনের বুদ্ধি ও অনুকরণকে সমাপতন বলে ব্যাখ্যা করা যায় না, অথচ বিবর্তনবাদ এটাকে সমাপতন বলে দাবি করে। এটা হল আত্মরক্ষার একটা কৌশল যা মাকড়সার জন্য প্রয়োজন। মাছিকে প্রথমে অবশ্য বিষাক্ত ও বিষহীন মাকড়সার হাঁটার ধরনের মধ্যে পার্থক্য নির্ণয় করতে হবে, আর এটা সম্ভব দীর্ঘদিনের গবেষণার ফলে। এটা লক্ষ্য করা যায় যে ক্ষুদ্র প্রাণী মাছির মধ্যে এমন বিচার বিবেচনার কৌশলপূর্ণ যোগ্যতা থাকে না। আবার কোনো কোনো প্রাণীকে রক্ষা করার জন্য অনেক গাছের সাদৃশ্য বৈশিষ্ট্য এ কাজে সাহায্য করে। অর্কিডের নিচের অংশের পাতার উন্মুক্ত অংশের রং ও প্যাটার্ন স্ত্রীজাতীয় বোলতার মতো, ওই বোলতার দেহের ঘন কেশগুচ্ছের মতো। তদুপরি পুরুষ জাতীয় বোলতাকে আকর্ষণ করার জন্য এক ধরনের সুগন্ধি উৎপাদন করার ক্ষমতাও তাকে দেয়া হয়েছে। পুরুষ বোলতা ফুল দেখার সাথে সাথে অর্কিডের নিচের অংশের পাতার উপর গড়িয়ে পড়ে। এ সময় বোলতার মাথা পাতার ওই অংশ স্পর্শ করে যেখানে ফুলের পরাগ থাকে। বোলতা উঠতে থাকে, ফুলের পরাগ তার মাথার ও ফুলের চারপাশে ছড়িয়ে পড়ে। বোলতা অন্য কোনো অর্কিডের প্রতি আকৃষ্ট হলে একই পদ্ধতিতে এবং একই প্রক্রিয়ায় কাজ করে। এ কাজ করার সময় বোলতা বিচ্ছিন্নভাবে পরাগের উপর তরল পদার্থ ছড়িয়ে দেয়। অর্কিডে ফুল ফোটাতে সে এভাবেই সহায়ক কাজ করে। সাদৃশ্যের কারণে অন্য এক গাছেও ফুল ফোটায়। এ গাছের ফুলের পাপড়ি অন্য একটা প্রাণীর কেশগুচ্ছের মতো, এমনকি এর শিরাও ওই প্রাণীর মেদবহুল শিরার মতো। তবে এর আসল জাল হল তার সুগন্ধি যা মাছিকে আকর্ষণ করে। মাছি তার কাছাকাছি আসলে সে তার পাপড়ি উন্মুক্ত করে দেয়। পচা গোস্তের মতো গন্ধ সে বাতাসে ছড়িয়ে দেয়। ওই গন্ধকে অনুসরণ করে মাছি ফুলের উপর ঝাঁপিয়ে পড়ে। পরাগের কাছে পৌঁছানোর সাথে সাথেই ওই গাছ তাকে আঁকড়িয়ে ধরে। উদ্দেশ্য হল কিছু পরাগ বীজ আহরণ করা। পরাগের এই ক্ষুদ্র ক্ষুদ্র বীজ মিশে যায় ফুলের সাথে, আর এই ফুলে হয়ে উঠে মাছির পরবর্তী বসার স্থান। এই ধরনের বিস্তারিত পরিকল্পনার কারণ হল কেবলমাত্র এই প্রক্রিয়াতেই ফুল পুনরায় উৎপাদিত হতে পারে। বৃষ্টি ঝরা গভীর অরণ্যে লাল রং হল বিষাক্ত প্রাণীর নিদর্শন। এর সুযোগ নিয়ে অনেক বিষহীন প্রাণী তাদের দেহে থাকা লাল রং ব্যবহার করে নিজেদের রক্ষা করার জন্য। দৃষ্টান্ত হিসেবে সরীসৃপ তুল্য উভচর প্রাণী ও ব্যাঙের কথা বলা যায়। শত্রুর মুখোমুখি হলে তারা তাদের পেটের উপরকার লাল অংশ এমনভাবে বাড়িয়ে দেয় যেন ওই রং দেখা যায়। তাদের শিকারী প্রাণীদের জন্য এটা একটা সতর্ককারী চিহ্ন হিসেবে দেখা দেয়। অনেক প্রাণীর দেহে এই ধরনের অনেক প্রতারণাপূর্ণ অংশ তাদের নানাভাবে সাহায্য করে। আলোপতঙ্গ শ্রেণীর প্রজাপতি এই রকম বৈশিষ্ট্যের একটা নিদর্শন। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, এই ধরনের আলোপতঙ্গ প্রাণীর লেজের অংশ দেখতে হুলসহ ঠিক মাথার মতো। এই আকৃতির কারণে আক্রমণকারী ভুল করে আলোপতঙ্গের লেজকে মাথা হিসেবে আক্রমণ করে। ক্ষুদ্র এই প্রজাপতি এমনভাবে কাজ করে যেন মনে হয় সে তার লেজের গঠন প্রকৃতি সম্পর্কে পুরোপুরি অবহিত। সে কারণে সে আক্রমণকারীর দিকে তার লেজকে ঘুরিয়ে দেয়। বিভ্রান্তিকর উদ্যোগ নিয়ে এই প্রাণী আক্রমণকারীর হাত থেকে পালিয়ে যাওয়ার সুযোগ নেয়। অনেক প্রাণীর এমন চিহ্ন দেখতে পাওয়া যায় যাকে বলা হয় কৃত্রিম চোখ। অন্যান্য অনেক ক্ষুদ্র প্রাণীর মতো প্রজাপতিরও অসংখ্য শত্রু আছে। এ কারণে আত্মরক্ষামূলক কৌশল হিসেবে অনেক প্রজাপতিকে সৃষ্টি করা হয়েছে এক জোড়া কৃত্রিম চোখ দিয়ে। এই প্রজাপতি তার ডানা মেললে ওই কৃত্রিম চোখ দুটো দেখা যায়। প্রজাপতি দেখতে খুব আকর্ষণীয় মনে হলেও যখন সে তার ডানা মেলে তখন তাকে দেখা যায় ভীতিকর প্রাণী হিসেবে। এই কৃত্রিম চোখের আকার ও গঠন প্রকৃতি এমনই যথার্থ যে তা লক্ষ্য করে আক্রমণকারী প্রাণী এমন হতবিহ্বল হয়ে পড়ে যে ওটা হয়তো আদৌ প্রজাপতি নয়। কৃত্রিম চোখ ছাড়াও অনেক প্রজাতির ডানায় কৃত্রিম মুখমণ্ডল দেখতে পাওয়া যায়। এই মুখমণ্ডল এমন বাস্তবধর্মী যে সেখানে উজ্জ্বল চোখ, মুখের বৈশিষ্ট্য ও ভীতিকর ভ্রুসহ মুখ ও নাক দেখা যায়। সামগ্রিক মুখের চেহারা অনেক শিকারী প্রাণীর কাছে অনাকর্ষণীয় হয়ে ওঠে। অবশ্য প্রজাপতি তাদের খোদা প্রদত্ত সর্বোচ্চ বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন নয়। পবিত্র কোরআনে এ সম্পর্কে বলা হয়েছে, এমন কোন প্রাণী নেই যার কপালের উপর ঝুলে পড়ে কেশ গুচ্ছ, যাকে তিনি ধরতে পারেন না। সব জীবন্ত প্রাণীর মধ্যে এই ধরনের বিস্ময়কর গঠন বৈশিষ্ট্য আছে। সমাপতনের কারণে প্রজাপতির ডানায় এমন সৌন্দর্যমণ্ডিত চিত্রের সৃষ্টি হয়েছে এই দাবি করা সম্ভব নয়। কোন ধরনের সমাপতন এমন যথার্থ প্যাটার্ন বা মিল, রং ও সামঞ্জস্য সৃষ্টি করতে পারে না। একটা অর্কিডের সাথে স্ত্রী জাতীয় বোলতার সত্যিকার সাদৃশ্য, পুরুষ বোলতাকে আকর্ষণকারীর বসার স্থান এবং তরল পদার্থ নির্গত করার যোগ্যতা একটা ত্রুটিহীন সৃষ্টির কথায় স্মরণ করিয়ে দেয়। এই ধরনের সৃষ্টি আকস্মিক বা বিবেকহীন পরিবর্তনের মাধ্যমে সম্ভব নয়। বিবর্তনবাদীরা দাবি করে যে সব কিছুর উৎপত্তি সমাপতনের মাধ্যমে। উপরোক্ত গঠন কাঠামোর প্রেক্ষাপটে ওই দাবির যুক্তি অর্থহীন। এটা চিন্তাই করা যায় না যে কোনো প্রাণী তার রং ও গঠন বৈশিষ্ট্য নিয়ে খেলা করতে পারে বা কোনো শিল্পীর চেয়ে সুন্দর চিত্র অঙ্কন করতে পারে। কোনো পরিকল্পনা থাকলে অবশ্যই একজন পরিকল্পনাকারী থাকবে। পৃথিবীর সব জীবন্ত প্রাণীকে দেখলে এটা স্পষ্ট হয়ে যায় যে ত্রুটিহীন পরিকল্পনা ও সর্বোচ্চ কৌশলে তাদের সৃষ্টি করেছেন আল্লাহ। নিশ্চয়ই এসব প্রাণীর স্রষ্টা আল্লাহ। উভয় জগতের প্রভু আল্লাহ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তার সবই আল্লাহর। তিনি সব কিছুর ঊর্ধ্বে।